বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 7 ডিসেম্বর, 22 অগ্রহায়ণ এবং ফার্সি 16 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরান ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগ এবং এ বিষয়ে নানা মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয় গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সৌদি আরবে ব্যাপক অভিযান চালিয়েছে ইয়েমেনি সেনারা, হামলার শিকার আরামকো ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চরম নিন্দা ও সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ থেকেও বহিষ্কার। এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফের তৎপরতা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেহরানের ওপর থেকে আমেরিকা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। রাশিয়ার দৈনিক পত্রিকা কমার্সান্তে প্রকাশিত এক নিবন্ধে এই ঘোষণা দিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। মন্ত্রী বলেন আগের 6 দফা আলোচনা থেকে একথা খুবই পরিষ্কার হয়েছে, আমেরিকা এখনও বুঝতে পারেনি যে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ওয়াশিংটন ইরানি জনগণের উপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফেরা যাবে না। হোসেন আমির আবদুল্লাহিয়ান তার নিবন্ধে আরও বলেছেন গত 4 বছর ধরে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকা চালায়নি, আর সে কারণেই পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে বর্তমান এই জটিল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে এই সমঝোতা বাঁচিয়ে রাখার জন্য তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। ইরানি মন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতার আওতায় তাদের প্রতিশ্রুতি না রাখলেও ইরান ভিয়েনায় একটি ফলাফল কেন্দ্রিক আলোচনা করতে চায়, তবে ভালো চুক্তিতে পৌঁছাতে হলে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের পক্ষ থেকে উত্থাপিত খসড়া প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে জার্মানি। ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি সম্প্রতি ওই খসড়া প্রস্তাব উত্থাপন করার কথা ঘোষণা করেছিলেন। এসব প্রস্তাবের ব্যাপারে এই প্রথম ইউরোপের কোনো দেশ প্রতিক্রিয়া জানালো। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি চেপে গিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশটির পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, জার্মানি এখনও কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করতে চায়, তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, আমরা ইরানের প্রস্তাবগুলো মনোযোগ সহকারে পড়েছি ও পুরোপুরি বিশ্লেষণ করেছি। আমরা উপলব্ধি করেছি, এর আগের ছয় দফা আলোচনায় যতটুকু অগ্রগতি হয়েছিল তা থেকে ইরান পিছিয়ে গেছে। জার্মানি এমন সময় এই অভিযোগ করল যখন ইরান গত কয়েকদিন ধরে বলে আসছে যে পরমাণু সমঝোতার কাঠামোর আওতায় খসড়া প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্পর্কিত সামরিক বাহিনী সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর উপর ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন। আজ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া কয়েক দফা পোস্টে তিনি হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, ডিসেম্বর সেভেন্থ অপারেশন নামের এই অভিযানে রিয়াদ, জেদ্দা, জিজান, নাজরান এবং আসির প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি জানান, বিস্ফোরক বোঝাই ছয়টি সামাদ তিন ড্রোন এবং কয়েকটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিং খালেদ এয়ারপোর্ট এবং অন্য কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। জেনারেল সারেই জানান, আরও ছয়টি সামাদ দুই ও সামাদ তিন ড্রোন দিয়ে তাইফের কিং ফাহাদ বিমানঘাটি এবং জেদ্দার আরামকো তেল স্থাপনায় হামলা চালানো হয়। জেনারেল সারির তথ্য অনুসারে পাঁচটি সামাদ এক ও সামাদ তিন এবং আটটি কাসেফ টুকে ড্রোন ও বহুসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আভা, জিজান এবং আসির প্রদেশের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার উপর আঘাত এনেছে। তিনি বলেন, ইয়েমেনের জনগণের উপর সৌদি বর্বর অপরাধযজ্ঞের পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়। জেনারেল সারি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সৌদি অপরাধযোগ্য অব্যাহত থাকলে ইয়েমেনি সেনারা এ ধরনের আরও সামরিক অভিযান চালাবে। এর আগে গতকাল সন্ধ্যায় জেনারেল সারি সৌদি আরবের উপর ইয়েমেনি বাহিনীর দুঃসাহসিক অভিযানের খবর দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে সৌদি আরব দাবি করেছে, রাজধানী রিয়াদ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইদ শহরের উপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের সেনাবাহিনী। তবে আরামকো তেল স্থাপনার উপর হামলা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ও ভারত তাদের অমীমাংসিত বিষয়গুলো সুরাহার পাশাপাশি ভৌগোলিক সংযোগ, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশ বান্ধব জ্বালানি সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত তাদের অমীমাংসিত বিষয়গুলো সুরাহার পাশাপাশি ভৌগোলিক সংযোগ, ডিজিটাল প্রযুক্তি ও পরিবেশ বান্ধব জ্বালানি সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার মধ্যে এই আলোচনা হয়। দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবেরা তাদের মধ্যকার আলোচনার পর গণমাধ্যমকে ব্রিফিং করে এসব কথা জানান। উল্লেখ্য, দুদিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি আজ দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আমরা প্রায় 50 মিনিট আলোচনা করেছি। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত এবং বহুমাত্রিক অনেক বিষয় রয়েছে। অমীমাংসিত যেসব বিষয়গুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে কথা বলেছি। আমাদের সীমান্ত কিভাবে আরও শান্তিপূর্ণ করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্য বাড়ানো, করোনা মোকাবেলায় সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। করোনার আরও নতুন নতুন ভেরিয়েন্ট আসতে পারে, তাই এই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আর বাংলাদেশ কখনোই নিরাপদে থাকবে না যদি ভারত নিরাপদে না থাকে। বৈঠক শেষে হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দুদেশের সম্পর্ক ভালোভাবে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের জনগণ 1971 সালে জীবন উৎসর্গ করেছিল, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুদেশের সম্পর্কের সোনালী অধ্যায়ে প্রবেশ করেছি। দুদেশের সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের কোনো বাধা নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আজ দুপুরে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয় মুরাদকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর ডক্টর মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে জেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লা। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ডক্টর মুরাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে বিকেল 4টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ওই বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। মুরাদ হাসানের পদত্যাগ ও নানা মহলের প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর সংবাদভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে বিএসএফ এর তৎপরতা প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তৎপরতা প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আজ মঙ্গলবার রায়গঞ্জে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার সময় এ সংক্রান্ত নির্দেশ দেন।
বিএসএফ ঢুকে যায় গ্রামে গ্রামে, আর গিয়ে সাধারণ মানুষের উপরে অনেক সময় কমপ্লেন আসে, অত্যাচারে, এমনকি ভোটের সময় ভোটের লাইনও তাদের দেখা যায়। তোমরা কি কখনো বিএসএফ এর ডিজির সাথে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে। বিএসএফ এর সাথে কখনো কথা বলেছো? কেসটা টিক আপ করেছো?
ম্যাডাম, রিসেন্টলি ডিজি বিএসএফ এর সাথে আমার দেখা হয়েছিল, ওকে বলা হলো, তারপরে এখানে
দেখো কতগুলো জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ,
ইয়েস ম্যাম,
মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর বিএসএফ। ওরা করে কি, ও 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়।
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির প্রতিবাদে আজ সংসদে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সোচ্চার হয়েছে। সংসদের নিম্নকক্ষ লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, অবিলম্বে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে প্রশাসন ভালোভাবে চালানো অসম্ভব বলেও মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে কৌশলগত উল্লেখ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ সোমবার তেহরানে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রাইসি সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিহিত করে বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস আমেরিকার সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যে আইএস ও আমেরিকার সেনা উপস্থিতি এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করবে। তিনি সিরিয়ার ইসরায়েল বিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ফ্রন্টলাইন হয়ে উঠেছে সিরিয়া। সাক্ষাতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুদেশের জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়ার জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের শক্ত অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইহুদিবাদে ইসরায়েল ও তাদের দোসরদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার উপর হামলা চালিয়েছে, তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি জঙ্গি বিমান থেকে লাতাকিয়া সমুদ্র বন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত রাত 1:23 সময় এই হামলা হয় বলে সিরিয়ার সামরিক সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে। লাতাকিয়া সমুদ্র বন্দর ভূমধ্যসাগরে অবস্থিত। ইসরায়েলি বিমান হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বন্দরের বাণিজ্যিক এলাকার বেশ কিছু কন্টেইনারে আগুন ধরে যায়। সানার খবর অনুসারে লাতাকিয়া শহর থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। লাতাকিয়া হচ্ছে সিরিয়ার পঞ্চম বৃহত্তম শহর, তবে লাতাকিয়া সমুদ্র বন্দর দেশের সবচেয়ে বড় ও জীবন রক্ষাকারী বন্দর। সিরিয়ায় 2011 বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল প্রায়ই সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। সিরিয়ার সামরিক বাহিনীও এসব হামলা প্রতিহত করছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তেহরান সফরে এসে ইরানের প্রেসিডেন্ট সহ দেশটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। সহযোগিতা বিস্তারে এই দুই দেশের প্রচেষ্টা সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহানুন বিন জায়েদ আল নাহিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে এসেছেন এবং এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সহ দেশটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, তার সরকারের পররাষ্ট্রনীতিতে এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে আর এ কারণেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে স্বাগত জানায় তেহরান। এই সাক্ষাতে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহানুন বিন জায়েদ আল নাহিয়ানও বলেছেন, আমরা এ অঞ্চলের সন্তান এবং আমাদের ভাগ্য ও ভবিষ্যৎ একই বন্ধনে আবদ্ধ, আর সে কারণে আমরা ইরানের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছি। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাতেও গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেশ হিসেবে ইরানের আঞ্চলিক অবস্থানের প্রশংসা করেন। 2016 আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে উত্তেজনা দেখা দেওয়ার পর আমিরাতের কোনো পদস্থ কর্মকর্তার এটাই প্রথম তেহরান সফর। সাম্প্রতিক মাসগুলোতে আমিরাত সরকার তাদের পররাষ্ট্রনীতিতে ইরান ও সিরিয়া সহ ইরানের অন্য মিত্র দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বিস্তারের চেষ্টা করে আসছে। আঞ্চলিক নানান ইস্যুতে মতবিরোধ বজায় থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও আমিরাতের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এ থেকে সম্পর্ক উন্নয়নে দুই দেশের আগ্রহের বিষয়টি ফুটে ওঠে। বাইরের হস্তক্ষেপের কারণে মুসলিম বিশ্বে চলমান নিরাপত্তা সংকট অবসানের যে চেষ্টা চলছে তার কারণেও ইরান ও আমিরাতের মধ্যে সহযোগিতা বিস্তারের গুরুত্ব বেড়েছে। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, কেবলমাত্র এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। এতে কোনো সন্দেহ নেই যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থে, আর্থরাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইরান ও আমিরাতের মধ্যে সম্পর্ক বিস্তার খুবই গুরুত্বপূর্ণ। আমিরাত এখন বিষয়টির গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। নারীর প্রতি একের পর এক অবমাননাকর বক্তব্য দেওয়ার জের ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান, আর এটি পড়ে শোনাচ্ছেন বাবুল আক্তার।
অশালীন, শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ার জের ধরে সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুর 12:30 ডাক্তার মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান। বিকাল 3:00 প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তার পক্ষে পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে জমা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বক্তব্য সরকার ও দলকে বিব্রত করেছে, সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর ডক্টর মুরাদ হাসান এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা করে লিখেছেন, আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী মা, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নেব আজীবন। এর আগে গত অক্টোবরে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মুরাদ হাসান। সে সময় তিনি বলেন, বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের আস্তানা হতে পারে না, যে কোনো মূল্যে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। মুরাদ হাসানের সে বক্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। সম্প্রতি নারী বিদ্বেষী অশালীন বক্তব্যের জন্য মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তবে শুধু প্রতিমন্ত্রীর পদ থেকেই নয়, মুরাদ হাসানকে দল থেকেও বহিষ্কারের দাবি উঠেছে দলের ভেতর থেকেও। এ পরিপ্রেক্ষিতে আজ জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে ডাক্তার মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ডাক্তার মুরাদ হাসান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠকে মুরাদ হাসানের বিষয়ে সিদ্ধান্ত হবে। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি পদত্যাগকারী প্রতিমন্ত্রী মুরাদ হাসানের গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
দখলদার ইহুদিবাদী ইসরায়েল এমন সময় এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে যুদ্ধ ও বিবাদে লিপ্ত, এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে বলে দাবি করছে, যখন তারা নিজেরাই বিভিন্ন ক্ষেত্রে তীব্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। এ বিষয়ে আমরা দুটি পর্বে আলোচনার আয়োজন করেছি। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। গত পর্বের আলোচনায় আমরা ইসরায়েলে জনসংখ্যার স্বল্পতা, ধর্মীয় ও জাতিগত সংকট এবং সামাজিক নানা সমস্যা নিয়ে কথা বলেছি। আজকের অনুষ্ঠানে আমরা সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান সম্পর্কে আলোচনা করব।
সাম্প্রতিক কিছু ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কার্যকারিতা ও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে আয়রন ডোমের কার্যক্ষমতা নিয়ে সন্দেহ আরও জোরদার হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েলের হাইফা শহরের পেট্রোকেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, এপ্রিলে অধিকৃত রামাল্লা শহরে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তৈরি কারখানায় বিস্ফোরণ, এবং ফেব্রুয়ারিতে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের কাছে সিরিয়ার একটি রকেট আছড়ে পড়ে। এছাড়া সম্প্রতি গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের বহু ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। পাশ্চাত্যের কয়েকটি গণমাধ্যম ইসরায়েলের এসব স্থাপনায় বিস্ফোরণ ও রকেট হামলার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এ থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা ও ব্যর্থতাই ফুটে উঠেছে। এ সংক্রান্ত প্রতিবেদনে দৈনিক ইন্ডিপেন্ডেন্ট সংঘাতের দোরগোড়াই মধ্যপ্রাচ্য শীর্ষক এক নিবন্ধে লিখেছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের কাছে নিক্ষেপের ঘটনা থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে।
মিডল ইস্ট মনিটর ওয়েবসাইটের এক প্রতিবেদনে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে ইসরায়েলের জন্য অনেক বড় বার্তা হিসেবে অভিহিত করা হয়েছে। এতে লেখা হয়েছে, দিমোনা কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, এমনকি গত কয়েক বছরের ঘটনাবলিতে ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় ইসরায়েলের আয়রন ডোম ফিলিস্তিনিদের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে এবং তারা একে রেশমি ডোম নামে অভিহিত করেছেন। তাই ইসরায়েলি কর্মকর্তাদেরকে এটা মেনে নিতে হবে যে ইরান, সিরিয়া কিংবা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর ক্ষমতা তাদের নেই।
গত মে মাসে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ১২ দিনের যুদ্ধে সামরিক ক্ষেত্রে ইসরায়েলের দুর্বলতা ফুটে উঠেছে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের মুখে যুদ্ধ শুরুর ১২ দিন পর ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। রাজনৈতিক বিশ্লেষক সেথ জে ফ্রান্তেস ম্যান ১২ দিনের যুদ্ধ সম্পর্কে মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এক নিবন্ধে লিখেছেন, অতীতের যে কোনো যুদ্ধের চেয়ে এবারের যুদ্ধের পার্থক্য হচ্ছে ফিলিস্তিনিরা নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে, আর এসব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা সফলতা দেখাতে পারেনি। গাজা উপত্যকার হামাস ও তাদের সহযোগী যোদ্ধারা মনে করেন, এবারের ১২ দিনের যুদ্ধ ছিল হামাসের জন্য বিরাট বিজয়, কেননা হামাস ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট ছোড়ে এবং শেষ পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। যুদ্ধ শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ইসরায়েলের বিভিন্ন শহরে ১৪০টি রকেট নিক্ষেপ করে।
কানাডার বারাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল আর্মস্ট্রং ব্রিটেনের একটি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের সমরবিদরা প্রথমে ভেবেছিলেন সম্প্রতি সংঘটিত ১২ দিনের যুদ্ধ ২০১৪ সালের যুদ্ধের মতোই হবে, কিন্তু যুদ্ধ শুরুর পর দেখা গেল গাজার প্রতিরোধ যোদ্ধারা তাদের রকেট ও ক্ষেপণাস্ত্রের শক্তি অনেক বাড়িয়েছে এবং তা আরও ধ্বংস ক্ষমতা সম্পন্ন। এর আগে ২০০৮ সালে গাজার বিরুদ্ধে তিন সপ্তাহের যুদ্ধে ইসরায়েল বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে এবারের ১২ দিনের যুদ্ধের একটি ব্যতিক্রমী দিক হচ্ছে গাজার প্রতিরোধ যোদ্ধারা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে বিপুল পরিমাণে রকেট নিক্ষেপ করেছিল, যা কিনা ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ধরিয়ে দিয়েছিল।
কানাডার বারাক বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক ও সামরিক বিশেষজ্ঞ তার নিবন্ধে আরো লিখেছেন, ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো আগের চেয়ে আরো বেশি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। গাজার প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া রকেটের অন্তত ৫০ ভাগ ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ২০১৪ সালের তুলনায় ফিলিস্তিনিদের এবারের যুদ্ধ ক্ষমতা ১৮% বেড়েছে। ফিলিস্তিনিরা এখন আরো বড় ও শক্তিশালী এবং আরো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। এর আগের যুদ্ধগুলোতে তারা ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে, কিন্তু এবারের ১২ দিনের যুদ্ধে তারা রাজধানী তেল আবিবেও হামলা চালিয়েছে। সামরিক দিক দিয়ে ইসরায়েলিদের দুর্বলতার আরেকটি দিক হচ্ছে সেনাদের মধ্যে হতাশা বিরাজ করছে। ইসরায়েলের গণমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্থূল যুদ্ধে অংশগ্রহণকারী সেনারা সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। এসব সেনারা নতুন যে কোনো যুদ্ধে যেতে ভয় পাচ্ছে এবং যুদ্ধ তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এমনকি অনেকে সেনাবাহিনী থেকে পালিয়েছে।
মোট কথা, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাদের ভাব মর্যাদা অনেক কমে গেছে, অথচ তারা নিজেদেরকে একসময় অপরাজেয় ভাবত। এ অবস্থায় জনগণের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ কমে গেছে, এমনকি সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে খেদমতে নিযুক্তরাও পালিয়ে গেছে। আল মায়াদিন নিউজ চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের তথাকথিত প্রতিশ্রুত ভূমি রক্ষায় প্রথম দিকের অভিবাসী সেনাবাহিনীতে কাজ করাকে পবিত্র বলে মনে করত, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং সেনা সদস্যরা যে কোনো অজুহাতে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার বা পালানোর চেষ্টা করছে। অবশ্য সেনাবাহিনী থেকে পালানোর ঘটনা নতুন নয়, কিন্তু বিগত দিনের তুলনায় পালানোর সংখ্যা অনেক বেড়েছে।
ইসরায়েলিদের দুশ্চিন্তার আরেকটি কারণ হচ্ছে তাদের গোয়েন্দা তথ্যে ব্যাপক ঘাটতি। গত জুলাইয়ে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অগ্নিসংযোগ, সেপ্টেম্বরে ইসরায়েলের জেলখানা থেকে ৬ ফিলিস্তিনি বন্দীর পলায়নের ঘটনা ছিল ইসরায়েলের জন্য লজ্জাজনক। যদিও ইসরায়েলি সেনারা ওই ৬ ফের আটক করেছে, কিন্তু এসব ঘটনায় তাদের তথ্য ও নিরাপত্তাগত দুর্বলতা ফুটে উঠেছে। শ্রোতাবন্ধুরা, ভেতর থেকে ইসরায়েলের ধসে পড়ার নানা দিক সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আগামী আসরে হাজির হব অন্য কোন বিষয় নিয়ে, তখনও আমাদের সাথে থাকতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 7 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টের দৈনিক কালের কণ্ঠ। মুরাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলেছেন হানিফ দৈনিক প্রথম আলো। মুরাদকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। দৈনিক মানব জমিন, মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে নতুন নতুন নাটক করছে সরকার, রিজভির অভিযোগ বাংলাদেশ প্রতিদিন। দেশের সব বিভাগে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর দৈনিক যুগান্তর। ইতিহাস গড়তে আগামী 50 বছরে দুদেশকে অনেক কিছু করতে হবে দুরাইস্বামী দৈনিক নয়াদিগন্ত। ভারতের শিরোনাম, পৌরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, রাজ্য পুলিশই যথেষ্ট, কমিশন জানালো রাজ্যপালকে দৈনিক আনন্দবাজার পত্রিকা। নিজেদের বদলান না হলে দলীয় সাংসদদের কড়া হুঁশিয়ারি মোদীর, দৈনিক সংবাদ প্রতিদিন। কোনো আর্নিং নেই, সব বার্নিং, কেন্দ্র টাকা দেয় না, প্রশাসনিক বৈঠকে সরব মমতা, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নানা ঘটনা ও আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান পদত্যাগ করেছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান পদত্যাগ করেছেন, যিনি সম্প্রতি এমন কিছু বিতর্কিত বাজে কথাবার্তা বলেছেন যা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তার নিজের দলের ভেতরের মানুষদের কাছেও পছন্দনীয় হয়নি। তার বক্তব্যে মানুষ নিন্দা এবং সমালোচনার ঝড় তুলেছিলেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতেই তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী তিনি পদত্যাগ করলেন। এই পদত্যাগের সঙ্গে যে কথাগুলো জড়িত থাকলো সেটি হচ্ছে, মন্ত্রী পদত্যাগ করেছেন, তাকে বাংলাদেশের ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে আমরা খবর পাচ্ছি, তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়েছে বা হবে, এরপরে মুরাদ হাসান তিনি একসময় বক্তব্য প্রত্যাহার করতে চাননি, এখন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর তার এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে এবং আনন্দ মিছিল হয়েছে। এই আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের কাজ করেছেন তার দলের লোকজন। এর মানে এই কথা পরিষ্কার হচ্ছে যে মুরাদ হাসান ব্যক্তিগতভাবে এলাকায়ও কিন্তু জনপ্রিয় ছিলেন না। তার যে অডিও ভিডিও যে সমস্ত বিষয়গুলো ফাঁস হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলেন এবং তিনি হুমকি ধমকি দেন। এগুলো আমরা প্রকাশ হয়েছে যা তাই পাচ্ছি, যেগুলো প্রকাশ হয়নি সেগুলো কতটা নোংরা, সেগুলো কতটা মারাত্মক বিপজ্জনক কে জানে। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা একথা বলতে পারি যে বাংলাদেশের মন্ত্রিসভা থেকে একজন নোংরা মানুষকে বহিষ্কার করা হয়েছে। তবে অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ধরনের আরো যত লোকজন আছে মন্ত্রিসভায় বা সরকারের বিভিন্ন পর্যায়ে, এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই রকম ব্যবস্থা নিলে সরকারের ভাবমর্যাদা উজ্জ্বল হবে, আর যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে।
জনাব সিরাজুল ইসলাম, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংক্ষিপ্তভাবে ভারত সফর করেছেন। এ উপলক্ষে বিশেষভাবে আলোচিত হচ্ছে ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার বিষয়টি। চীনকেও S-400 দিয়েছে রাশিয়া। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সংক্ষিপ্তভাবে ভারত সফর করেছেন এবং এই সময় দুই দেশের মধ্যে 28টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এই সফর কেন্দ্রে একটি বড় খবর হচ্ছে যে ভারতকে রাশিয়া আরো কিছুদিন আগে থেকেই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে ভারত এবং তার মিত্ররা এই কথা হয়তো প্রকাশ করতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতোই অটুট আছে, এবং দুই দেশ যে একে অপরের ঘনিষ্ঠতম মিত্র তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাশিয়া ভারত কি শুধু S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়নি, চীনকেও দিয়েছে। ভারত এবং চীন দুটি রাশিয়ার মিত্র দেশ, অন্যদিকে চীন এবং ভারত দুটি কিন্তু শত্রু দেশ, প্রতিদ্বন্দ্বিতা তাদের ভিতরে অনেক বেশি, সীমান্ত নিয়ে উত্তেজনা রয়েছে। সেক্ষেত্রে দুই দেশের কাছেই S-400 ক্ষেপণাস্ত্র বিক্রির মানে কিন্তু এই না যে ভারত এবং চীন রাশিয়ার একই ধরনের মিত্র দেশ হিসেবে এখন গণ্য হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের আরো বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে চীন এখন রাশিয়ার কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মিত্র, কারণ আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকাকে যদি মোকাবেলা করতে হয় রাশিয়াকে, তাহলে চীন যেভাবে রাশিয়ার সঙ্গ দিচ্ছে বা রাশিয়ার পাশে থাকছে, ভারত কিন্তু সেইভাবে না। বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত মিলে একটি চক্র গড়ে তুলেছে। এই চক্রের বিরুদ্ধে অবস্থান কিন্তু রাশিয়া এবং চীনের। সেক্ষেত্রে ভারতের সাথে এখন আপাতত রাশিয়ার আমি মনে করি ব্যবসায়িক সম্পর্ক থাকলো, কৌশলগত মিত্র হিসেবে কিন্তু চীনই থাকলো।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, কলকাতা পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী আপাতত দরকার নেই বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এই সিদ্ধান্তের কথা রাজভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে গত সপ্তাহে কমিশনের নেতিবাচক অবস্থানের ইঙ্গিত মিলেছিল। রাজ্য পুলিশ দিয়েই কলকাতা পুর ভোট করানোর প্রস্তুতিতেই ছিল সেই বার্তা। গত শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা রাজ্য নির্বাচন কমিশনে এসে দেখা করেন। জানা গিয়েছে সেখানে তার সঙ্গে পুরভোটের নিরাপত্তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়। শনিবার নিরাপত্তার যাবতীয় তথ্য সহ নীল নকশা কমিশনের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। যদিও রাজ্যপাল জগদীপ ধনখড় তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কলকাতা পুর ভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চেয়েছিলেন পুর ভোটে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে না, কোথায় অসুবিধা। দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, দুই দিনাজপুর নিয়ে কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট 38টি প্রকল্পের শিলাবিন্যাস করলেন তিনি। এরই পাশাপাশি বিধায়কদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়ে বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে জনগণ পায় তা দেখুন। এরপরেই বিধায়কদের উদ্দেশ্যে তার মন্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে প্রচুর খরচ হচ্ছে, এখন দুবছর কিছু চাইবেন না। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাস্তা সেতু নির্মাণে কয়েক কোটি টাকা খরচ করা হবে, সে সঙ্গে প্রশাসনিক বৈঠক থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা দেয় না, কোভিডে সব বন্ধ, সরকারি প্রকল্পের টাকা কোথা থেকে আসবে ভাবতে হবে, কোনো আর্নিং নেই, সব বার্নিং। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব অকৃতজ্ঞতা বা নিমক হারামি নিয়ে চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি এরকম, একটা কচ্ছপ আর এক বিচ্ছু পাশাপাশি বাস করত, একে অপরের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করতে করতে তাদের মাঝে অনেকটা কাছের একটা সম্পর্ক গড়ে উঠল। একজন আরেকজনকে দেখে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু পরিচিতি আর বন্ধুত্ব কি এক কথা? গ্রামে কিংবা শহরে কোনো এলাকায় দীর্ঘদিন বসবাস করলে মুখগুলো তো প্রায় চেনা হয়ে যায়, চেনা মুখ দেখতে দেখতে আপন মনে হয়। কিন্তু তাই বলে কি সবাই বন্ধু হয়? হয় না।
যাই হোক, কচ্ছপ আর বিচ্ছুর বসবাসের এলাকায় একদিন তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটা ঘটনা ঘটে গেল, সুতরাং সেখানে তো বসবাস করাটা ঠিক নয়, তাই তারা ওই এলাকা ছেড়ে যাবে বলে ঠিক করল। কচ্ছপ আর বিচ্ছু তাই আকপাচ না ভেবেই রওনা দিল একসাথে, কিন্তু কোথায় যাবে কিছুই জানে না। আপন ভিটে ছেড়ে তারা নিরুদ্দেশে পাড়ি জমালো। যেতে যেতে তাদের সামনে পড়ল একটা নদী। বিচ্ছু তো নদীর দিকে তাকিয়ে হতাশায় স্তব্ধ হয়ে গেল। সে কচ্ছপকে বলল, দেখেছ কি দুর্ভাগ্য আমার। কচ্ছপ বলল, কেন কি হয়েছে? দুর্ভাগ্য বলছো কেন? বিচ্ছু বলল, সামনে নদী, অথই পানি। আমি এখন না সামনে যেতে পারবো না পেছনে। যদি সামনে যাই নদীর পানিতে ডুবে মরবো, আর যদি পেছনে যাই তাহলে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। এরপর কি হলো শুনবো বিরতির পর।
কচ্ছপ বলল, চিন্তা করো না বন্ধু, সামনে যত বিপদে আসুক কিংবা যত সুযোগই আসুক সবকিছু সমানভাবে ভাগ করে দেব, ঠিক আছে? আমি তোমাকে নিরাপদে নদী পার করিয়ে দেব, চিন্তা করো না। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি পানিতে ভেসে ভেসে নদী পাড়ি দেব, আর তুমি আমার পিঠে বসেই চলে যাবে। বন্ধু তো সেই যে বিপদে বন্ধুর হাত ধরে, তাই না? কচ্ছপ বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। হে বিশ্বস্ত বন্ধু আমার, আমি কোনোদিন সুযোগ পেলে তোমার এই বন্ধুত্বের ঋণ শোধ করার চেষ্টা করব।
এই বলে বিচ্ছু কচ্ছপের পিঠে চড়ে বসল। কচ্ছপও সাঁতরাতে সাঁতরাতে পাড়ি জমালো নদীতে। নদীর পানির উপর দিয়ে আরামে যাচ্ছিল বিচ্ছু। কোনোদিন কল্পনাই করতে পারেনি সে এভাবে নদী পার হবে। আহা, কি যে আনন্দ লাগছে তার। কচ্ছপও বন্ধুকে পিঠে নিয়ে আনন্দে ভাসতে লাগলো নদীর পানির উপর। ভাসতে ভাসতে হঠাৎ তার মনে হলো পিঠে যেন কেমন নখের আঁচড়ের মতো লাগছে। বিচ্ছুকে জিজ্ঞেস করলো, পিঠে বসে কি করছো? কেমন যেন আঁচড় টানার শব্দ পাচ্ছি, আসলে কিসের শব্দ ওটা? বিচ্ছু জবাব দিল, তেমন কিছু না, চেষ্টা করছি একটা উপযুক্ত জায়গা খুঁজে বের করতে। কচ্ছপ আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন কি করবে? বিচ্ছু বলল, কেন বুঝতে পারছো না? তোমার গায়ে হোল ফোটাতে। কচ্ছপ কি জবাব দিল তা শুনবো মিউজিক বিরতির পর।
কচ্ছপ বিস্মিত হয়ে বলল, এই নিমক হারাম, নির্দয়, বেইনসাফ, আমি আমার জীবনের মায়া ত্যাগ করে তোকে মহা বিপদ থেকে বাঁচাতে নদী পাড়ি দিলাম, তোকে সম্মানের সাথে আমার পিঠে বসালাম, আর তুই এই তার প্রতিদান দিলি, আমি কি হুল ফোটাতে চাচ্ছিস? ছি 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 ছি, শোন, তুই যত চেষ্টাই করিস আমার গায়ে হুল ফোটাতে কোনো লাভ হবে না, পারবি না তুই, আর আমাকে কামড় দিয়েও কোনো কাজ হবে না, তোর কামড়ের কোনো প্রভাব আমার উপর পড়বে না। কিন্তু আমি ভীষণ আশ্চর্য হচ্ছি, তুই এরকম অকৃতজ্ঞতা কেন দেখালি? কেন তুই খেয়ানত করলি? আমাকে মারতে চাইলি কি কারণে?
বিচ্ছু বলল, দেখো বন্ধু, সবকিছুরই একটা স্বভাব প্রকৃতি রয়েছে। আগুনের বৈশিষ্ট্য হলো পোড়ানো, শুধু পোড়ানো। বন্ধু কিংবা স্বজন পরিজনের গুরুত্ব তার কাছে নেই, তার কাজই হলো পোড়ানো, তাই সে সবারটাই পোড়ায়। আমারও নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তা হলো হোল ফোটানো বা কামড়ানো। এমনিতে তোমার সাথে তো আর আমার কোনো শত্রুতা নেই, না তুমি আমার কোনো ক্ষতি করেছো, বরং নিজের জীবন বাজি রেখে আমাকে নদী পার করাচ্ছো। আমরা পরস্পর বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। শোননি, বিচ্ছুর কামড় প্রতিহিংসার জন্য নয়, এটা তার স্বভাব,
কচ্ছপ বিচ্ছুর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ, তোমার তো কোনো দোষ নেই, দোষটা আসলে আমারই। বিচ্ছু আশ্চর্য হয়ে জানতে চাইল, তোমার আবার কি দোষ? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে? কচ্ছপ কি বলল তা শুনব মিউজিক বিরতির পর।
কচ্ছপ বলল, হ্যাঁ বলছি, আমার দোষটা হলো এত এত প্রাণে থাকতে আমি কেন তোমার মতো একটা অকৃতজ্ঞ বন্ধু হিসেবে বেছে নিলাম, সেটাই আমার দোষ। আমি যতই তোমার উপকার করব, তোমার ভালো চাইব, তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, তুমি তোমার স্বভাব প্রকৃতি অনুযায়ী হিংস্র আচরণই করবে আমার সাথে। তাই বন্ধু, তোমার সাথে আর দোস্তি করে কাজ নেই। তোমার মতো বন্ধু থাকার চেয়ে বন্ধুহীন নিঃসঙ্গ থাকাটা অনেক অনেক গুণ ভালো। বুঝতে পেরেছ দোস্ত? বিচ্ছু এবার আমতা আমতা করে বলার চেষ্টা করলো, না না মানে না, তুমি ঠিক কি বলতে চাইছ? এই মাঝ নদীতে বিচ্ছুর কথা শেষ হতে না হতেই কচ্ছপ বলল, জীবনে তো অনেক বুঝেছ, আর বুঝে কাজ নেই। এই বলেই কচ্ছপ একটা দোল দিয়ে বিচ্ছুটাকে তার পিঠ থেকে নদীর পানিতে ফেলে দিল।
যা হবার তাই হলো, কচ্ছপ আপন মনে নদী পাড়ি দিয়ে চলে গেল ওপারে। কে জানে, বিচ্ছুটাও হয়তো ততক্ষণে চলে গেছে কোনো মাছের পেটে কিংবা অন্য কোনো প্রাণীর পেটে, নদীর গহীনে জীবনের ওপারে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সৌদি আরবে ব্যাপক অভিযান চালিয়েছে ইয়েমেনি সেনারা, হামলার শিকার আরামকো ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চরম নিন্দা ও সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ থেকেও বহিষ্কার। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফের তৎপরতা, পুলিশকে সতর্ক থাকা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফ রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Thank you.